অধ্যাপক আলী রিয়াজ, উত্তর কোরিয়া এবং ইরান উভয়েরই পারমাণবিক কার্যক্রম রয়েছে, তবে মনে করা হয় যে পরমাণু অস্ত্রের ক্ষেত্রে উত্তর কোরিয়া ইরানের চাইতে অনেক এগিয়ে আছে। তা সত্ত্বেও এই দুটি দেশের ক্ষেত্রে আমরা জানি ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি এখন দুরকম। সেটার কারণ কি বলে আপনার মনে হয়?
কতগুলো কারণ আছে, এর মধ্যে প্রথম এবং প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে আঞ্চলিক অবস্থান। অর্থাৎ উত্তর কোরিয়ার ক্ষেত্রে উত্তর কোরিয়ার যে অবস্থা এবং উত্তর কোরিয়া যে সমস্ত উদ্বেগের সৃষ্টি করে, ইরানের ক্ষেত্রে তা ভিন্ন। ইরান এখন পর্যন্ত আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, ফলে লক্ষ্যটা হচ্ছে যেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। কেন? যদি ইরান তৈরি করতে পারে তাহলে সঙ্গে সঙ্গে যেটা হবে, যে ওই অঞ্চলে অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করতে সাথে সাথেই উদ্যোগী হবে, এটা নিশ্চিত করে বলা যায়। ইতিমধ্যে আমরা জানি যে আসলে ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র আছে, স্বীকৃত নয় কিন্তু আছে, এটা সকলেই আমরা জানি। এখন ইরান যদি পারমাণবিক অস্ত্র ধার হয়, তবে পাশাপাশি যেটা করবে সেটা হচ্ছে অবিলম্বে আমরা দেখব সৌদি আরব, যেটা সৌদি আরব স্পষ্ট করে বলেছে এবং অন্যান্য যে সমস্ত দেশ আছে তারাও এই জায়গায় অংশগ্রহণ করবে, ফলে পরিস্থিতিটা এখন পর্যন্ত যে জায়গায় আছে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইরানের ক্ষেত্রে দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে আসলে যে ইসরায়েলের উৎস এবং যুক্তরাষ্ট্রে যেহেতু ইসরায়েল সমর্থক লবির শক্তি অনেক বেশি, এবং সেটা আমরা সর্বসাম্প্রতিককালে যেটা দেখেছি, এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েও বোঝাবার চেষ্টা করেছেন, যদিও সমর্থক তথ্যগুলো অত্যন্ত পুরনো, আসলে বিপদটা তৈরি হবে ইসরায়েলের জন্য, যেটা যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা বিধানের জন্য বিভিন্ন রকম কাজ করে, সেহেতু তারা এটা কোন অবস্থাতেই চাইছে না। উত্তর কোরিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে উত্তর কোরিয়া আসলে ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র শক্তিতে পরিণত হয়েছে। উত্তর কোরিয়া যেটা চাইছে সেটা হচ্ছে তার একটা আন্তর্জাতিক স্বীকৃতি। এখন আপনি উত্তর কোরিয়াকে যদি না সে ডিনিউক্লিয়ারাইজেশনের পথে যায়, আপনি আসলে তেমন কিছু করতে পারবেন না, মানে এটা বন্ধ করার আর পথ নেই। বন্ধ করার পথ তো নেই তাদের কাছে, যে পারমাণবিক অস্ত্রগুলো আছে সেগুলোকে কি করা যেতে পারে, যদি তারা এগ্রি করে, রাজি হয়, তাহলে কি করা যায় তখন সেই আলোচনা হবে। আর আঞ্চলিক ক্ষেত্রে উত্তর কোরিয়া এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্রধারী একটি শক্তি হওয়া সত্ত্বেও অন্যদের ক্ষেত্রে যে হুমকি তৈরি করবে বলে মনে হয় ইরানের ক্ষেত্রে, সেটা নয়। ওইখানে একটা পাওয়ার ব্যালেন্স আছে, চীনের উপস্থিতির কারণে আছে, জাপানের উপস্থিতির কারণে আছে, এবং রিজিওনাল যে ডাইনামিক্স পলিটিক্স সে কারণে আছে, ফলে এই দুটো পার্থক্য খুব সুস্পষ্টভাবে আমাদের বোঝার দরকার। আর তার সঙ্গে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে আঞ্চলিক রাজনীতির আরেকটা দিক, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের নীতি। মধ্যপ্রাচ্য ইতিমধ্যেই আসলে যে সহিংস পরিস্থিতির মধ্যে আছে, দীর্ঘদিন ধরে আছে, এবং সেটার বিভিন্ন কারণ আমরা ব্যাখ্যা করতে পারি, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রনীতি, আঞ্চলিক শক্তিগুলির প্রতিযোগিতা, ইসরায়েলের স্বার্থ, সমস্ত কিছু বিবেচনা, একটা অস্থিতিশীল, অস্থির, সহিংস পরিস্থিতির মধ্যে আছে। এর মধ্যে যখন আপনি আরেকটা পারমাণবিক অস্ত্র প্রসঙ্গ উত্থাপন করবেন, ইন্টারজেক্ট করবেন, তখন সেটা আসলে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। সেই কারণে আসলে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আমরা দেখতে পাচ্ছি আর কি। কিন্তু এই এই দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আমি ব্যাখ্যা করতে পারি, এবং যেটা আমি ব্যাখ্যা করার চেষ্টাও করব, আমি এর সঙ্গে একমত নই আর কি।
একমত নন কেন?
একমত নয় এই কারণে যে আসলে যে ইরানের ক্ষেত্রে যে চুক্তিটা করা হয়েছে, সেই চুক্তিতে ইতিমধ্যেই যে সমস্ত ব্যবস্থা করা হয়েছে, সেই ব্যবস্থার ফলে আসলে ইরানের পক্ষে পারমাণবিক অস্ত্র তৈরি করা এখন আর সম্ভব নয়। ফলে এখন যে চাপটা দেওয়া হচ্ছে সেই চাপটা আসলে অনেকই চাপ, অপ্রয়োজনীয় চাপ, এবং এই ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন আসলে দেখাবার চেষ্টা করছেন যে তারা আসলে অনেক কঠিন অবস্থান নিচ্ছেন, এবং এই কঠিন অবস্থানটা আসলে অন্যদেরকে শাসানোর জন্য করা হচ্ছে বলে আমার ধারণা। অন্যদিকে উত্তর কোরিয়ার ক্ষেত্রে তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির একটা বড় জিনিস হচ্ছে তারা একটা রাজনৈতিক সাফল্য দেখা, অর্থাৎ একটা চুক্তি যদি করা যায় তাহলে একটা বড় রকমের সাফল্য ট্রাম্প প্রশাসন দেখাতে পারবে। এবং এই ক্ষেত্রে উত্তর কোরিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কোনো ইতিবাচক কোনো পদক্ষেপ গৃহীত হয়নি, এমন কিছু ঘটেনি যাতে আমরা মনে করতে পারি যে আসলে এরকম একটা চুক্তি হবে। যতটা বলা হচ্ছে ততটা আসলে মানে আশাবাদী হওয়ার মতো কোনো লক্ষণ দেখা যায়নি।
এই সাম্প্রতিক কাল পর্যন্ত আমরা জেনেছি এবং অভিযোগ করা হয় যে ইরানকে পরমাণু শক্তি সম্পন্ন করে গড়ে তুলতে উত্তর কোরিয়া একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কোরীয় উপদ্বীপে পরিবর্তন আসলে এর প্রভাব ইরানে কতখানি পড়তে পারে?
একেবারেই পড়বে না, একেবারেই পড়বে না। এই কারণে যে উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের যে পারমাণবিক সহযোগিতার বিষয়গুলো বলা হয়ে থাকে এবং সেগুলো ক্ষেত্র বিশেষে কেউ কেউ কিছু প্রমাণ বলেও হাজির করেন, যদি আমরা ধরেও নিই যে হ্যাঁ ধরনের সহযোগিতা, সেই সহযোগিতার পর্যায়টা অতিক্রান্ত হয়েছে। তো 2005 সালের আগের ঘটনা আমি বলি, এমনকি 2015 সালের আগের ঘটনাও যদি আপনারা, যে 2015 সালের আগে অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চুক্তির আগে পর্যন্ত যেই অবস্থার মধ্যে ইরান ছিল সে অস্ত্র তৈরি করার মতো পরিস্থিতিতে ছিল। এখন যে সমস্ত চুক্তি এবং গত 3 বছরে যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে ইরান গেছে তার জন্য ওই পারমাণবিক অস্ত্র তৈরির মতো পরিস্থিতি এখনো নেই। আর প্রাথমিক পর্যায়ে যে সহযোগিতা দরকার ছিল বা সহযোগিতাটা পেয়েছিল ইরান উত্তর কোরিয়া থেকে, এখন সেই সহযোগিতা পাওয়ার প্রয়োজনতা নেই। ফলে যদি উত্তর কোরিয়াতে ডিনিউক্লিয়ারাইজেশন হয়ও, পারমাণবিক সমস্ত রকম কার্যক্রম বন্ধ হয়, তাহলে আসলে তার প্রভাব ইরানের উপর একেবারেই পড়বে।
দক্ষিণ এবং উত্তর কোরিয়ার সম্ভাব্য একত্রীকরণে চীন ও যুক্তরাষ্ট্রের লাভ ক্ষতির অনুপাতটা কিরকম হবে বলে আপনার মনে হয়?
প্রথম কথা হচ্ছে, আপনি যে অনুমানের উপর ভিত্তি করে বলছেন যে আসলে একত্রীকরণের প্রসঙ্গটা কিন্তু এখন আলোচনার মধ্যে নেই, একত্রীকরণের প্রশ্ন অনেক পর। তার আগে হ্যাঁ এটা ঠিক যে যদি একটা চুক্তি হয়, যদি উত্তর কোরিয়া সত্যি সত্যি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ওইখানে যেই চীন এবং যুক্তরাষ্ট্রের যে ক্ষমতার যে বিন্যাস, সেই বিন্যাসে একটা বড় রকম পরিবর্তন করবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা নির্ভর করবে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি চাইবে এবং কি আদায় করতে পারবে। যদি যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে ওখান থেকে উঠে আসতে হয়, অর্থাৎ যে যুক্তরাষ্ট্র উপস্থিতি আছে দক্ষিণ কোরিয়াতে সেখান থেকে যদি তাদের উঠে আসতে হয়, তাহলে চীনের প্রভাব বাড়বে। বিপরীত ক্রমে আবার একই সঙ্গে ধরুন যদি উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তির কারণে যে ডিফেন্স আমব্রেলাটা আছে, যেটার মধ্যে জাপান আছে এবং অন্যান্য দেশগুলো আছে, সেটা যদি যুক্তরাষ্ট্রকে বাতিল করতে হয়, তাহলে কিন্তু ওই অঞ্চলে চীনের প্রভাব একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে সত্যি ভারসাম্য থেকে। যুক্তরাষ্ট্রকে কি সেটা হতে দেবে? আমার আশঙ্কা দেবে না। মিস্টার ট্রাম্প এই মানে কমপ্লেক্স ডাইনামিক্সটা বুঝতে পারেন কিনা এই নিয়ে আমার অনেক সংশয় আছে, এবং তার প্রশাসনের কেউ কেউ আসলে হয়তো মনে করছেন যে রাজনৈতিক কারণে বা ধরুন একটা সাফল্য দেখানোর জন্য এরকম একটা চুক্তি হতে পারে। আবার বিপরীত ক্রমে তার প্রশাসনের মধ্যে এমন লোকজনও আছে, মাইক পম্পিও বলেন, বোল্টন বলেন, এদের বলেন, তারা আসলে এই ধরনের কোনো আপোষ সফার মধ্যে যাওয়ার বিরোধিতা করে এখন। ফলে আমাদের ওই একত্রীকরণ যদি শেষ পর্যন্ত ঘটে, কি শর্তে ঘটবে, এবং উত্তর কোরিয়ার চেয়ে দক্ষিণ কোরিয়ার অর্থনীতির শক্তি এত বেশি এবং কাঠামোগত দিক থেকে যেটা দাঁড়াবে বলে আমার আশঙ্কা, দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক ব্যবস্থায় উত্তর কোরিয়াকে গ্রহণ করতে হবে, সেই অর্থে আদর্শিক ভিত্তিতে যুক্তরাষ্ট্র একটা বড় করে বিজয় তৈরি হবে। কিন্তু চীন সেটা কতদূর পর্যন্ত গ্রহণ করবে সেগুলো হচ্ছে পরের বিষয়। এখন যেটা সেটা হচ্ছে যে ডিনিউক্লিয়ারাইজেশনটা সম্ভব কি সম্ভব না, এবং কিসের বিনিময়ে সেটা ঘটছে, কতটুকু ছাড় যুক্তরাষ্ট্র দেবে, কতটুকু ছাড় উত্তর কোরিয়া দেবে। উত্তর কোরিয়া এখন পর্যন্ত এক বিন্দু ছাড় দেয়নি, যা থেকে আমাদের আশাবাদী হওয়ার কোনো কারণ থাকে।
অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।